এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @awr.org অথবা +2242220777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশার বাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে।
আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525 505। আমি আবারও বলছি +1 747 2525 505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানমালায় রয়েছে পৃথিবীকে আলোকিত করি, আশার প্রকাশিত বাক্য এবং কিছু গান। চলুন প্রথমে শোনা যাক পৃথিবীকে আলোকিত করি, বলছেন নিপা পাণ্ডে। তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক।
কৃপা কর। করো, কৃপা করো, কৃপা করো আমায় প্রভু, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো আমায় প্রভু।
প্রিয় শ্রোতা, পৃথিবীকে আলোকিত করে অনুষ্ঠানের আজকের বিষয় সর্বোচ্চ মানসিক প্রশান্তির গোপন কথা। ডেভিড ডি রোজ, এমডি এমপিএইচ এবং বার্নেল বল্ডউইন, পিএইচডি স্নায়ুবিজ্ঞানী। 16 বছর বয়সী এডিট এগারকে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী তার হাঙ্গেরির বাড়ি থেকে তুলে নিয়ে কুখ্যাত অশিটস মৃত্যু ক্যাম্পে পাঠিয়েছিল। যদিও তার বাবা মাকে যে গ্যাস চেম্বারে মারা হয়েছিল সেটি তখনও ছিল, তার রোগা শরীরটা বারবার ক্যাম্প পরিবর্তনের ফলে ক্রমশ আরও শুকিয়ে যাচ্ছিল। 1945 সালের মে মাসে মৃতপ্রায় এডিট হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। রক্ষীরা তাকে মৃত ভেবে গানস্কির চেন লেজার ক্যাম্পের পেছনে বনের মধ্যে তাকে একটি গণকবরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আশ্চর্যজনকভাবে একজন আমেরিকান জেনারেল তার হাতকে মৃতদেহের স্তূপের মাঝে নড়তে দেখেন, আর তিনি তখন 60 পাউন্ড ওজনের সেই এডিটকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আনেন। তার মতো অবস্থার শিকার হলে অন্যদের যে কী অবস্থা হতো তা জানা নেই। তবে এ হলো সেই এডিট যে তার জীবনের ভয়ানক সময়কে পার করার পরও কখনো তিক্ততা, ঘৃণা ও হতাশাজনিত আবেগের কাছে মাথা নত করেননি। তিনি শুধু বেঁচেই ওঠেননি, নিজের উন্নতিও করেছিলেন। পরে তিনি একজন চেক মুক্তিযোদ্ধাকে বিয়ে করেন, 3 জন ছেলেমেয়েকে মানুষ করেন এবং মনোবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যদি কখনো ডক্টর এডিথের সঙ্গে আপনার দেখা হয় অথবা তাকে কথা বলতে শোনেন, তবে তাকে আপনার সারা জীবনে দেখা লোকদের মধ্যে সর্বাপেক্ষা ইতিবাচক ও উন্নত মানসিকতার লোক বলে মনে হবে। অন্যদের কাছে এডিথের বার্তা, প্রচলিত জনমতের বিপরীতে হলেও বলবো, এ পৃথিবীতে কেউই পরিস্থিতির শিকার নয়, বরং তারা স্বেচ্ছায় পরিস্থিতিতে অংশ নেয়। আমরা আমাদের পরিস্থিতিকে সবসময় নিয়ন্ত্রণ করতে হয়তো পারি না, কিন্তু অন্তত কোন পরিস্থিতিতে কেমন সাড়া দেব সেটা তো নিয়ন্ত্রণ করতে পারি। মনোবিজ্ঞানের নতুন দিক, মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে ডক্টর এডিট এগারের জীবনী সুস্পষ্টভাবে একটি ক্রমবর্ধমান উপলব্ধি এনেছে। আমাদের সবারই প্রতিবন্ধকতা এবং সমস্যার মধ্যে থেকেও একটি আশাবাদী মনোভাব অভ্যাস করার ক্ষমতা রয়েছে। এ কথা সত্য যে আমরা অনেকেই বিশ্বাস করি যে আমাদের আবেগ নিয়ন্ত্রিত হয় আমাদের পরিস্থিতি দ্বারা, কিন্তু বাস্তবে ভিন্ন জিনিস প্রমাণিত হয়েছে। আমাদের চারপাশের পরিস্থিতি যাই থাকুক না কেন, আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। যা হোক, আমাদের আবেগ আমাদের চিন্তার চেয়েও বেশি প্রভাব বিস্তার করে। বিশেষ উল্লেখ্য যে আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রণালীর পছন্দের ধরনই আমাদের মানসিক অবস্থার উপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই আসুন জীবনের এসব বিষয়গুলোর দিকে তাকাই, যেগুলো আমাদেরকে আমাদের মানসিক প্রশান্তির রাজ্যে চালকের আসনে থাকতে সাহায্য করবে। খাদ্যাভ্যাস, প্রাণী বিষয়ক অধ্যয়ন বা গবেষণা থেকে প্রকাশ পেয়েছে যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনকালে এবং অভ্যস্ত হয়ে যাওয়ার পরও তা আমাদের মস্তিষ্কের আবেগের চক্রকে ব্যাহত করে। উদাহরণ হিসেবে পুষ্টি ঘাটতি, অদক্ষতা, খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবারের কথা বলা যেতে পারে। খাবারে লবণ কম থাকা, উদ্ভিদজাত পুষ্টি গ্রহণ, ফলমূল, শস্যদানা, শাকসবজি, বাদাম এবং শস্যবীজ ও প্রাণীজাত খাবার এবং চর্বি বাদ দেয়া। মোট কথা, এমন খাবার বেছে নিন যাতে লবণ অল্প, পুষ্টিকর উদ্ভিদজাত খাবার, ফলমূল, শস্যদানা, শাকসবজি, বাদাম এবং শস্যবীজ রয়েছে এবং প্রাণীজাত খাবার বা বাড়তি চর্বি সীমিত বা একেবারেই নেই।
আসক্তিকর ওষুধ এড়িয়ে চলুন। মদ বাসরা জাতীয় পানীয় মানুষের মধ্যে অল্প সময়ের জন্য রাগ, ক্ষোভ বা সহিংসতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। এই জাতীয় পানীয় সেবনের ফলে মস্তিষ্কের নিয়ন্ত্রণকারী কোষগুলো অবশ হয়ে যায়। আর বিরোধ, কলহ বা রাগ সৃষ্টিকারী মস্তিষ্কের নিচের অংশ অসংযত হয়ে পড়ে। মদ বা সুরা আসক্তির শিকার লক্ষ লক্ষ পরিবার এই বিষয়ের জ্বলন্ত সাক্ষী। দীর্ঘমেয়াদী সুরা আসক্তির পরিণাম আরও ভয়ঙ্কর। এমনকি প্রতিদিন 2 আউন্স পরিমাণ সুরা পান মস্তিষ্কের নিয়ন্ত্রণকারী কোষগুলো ধ্বংস করে ফেলে। অন্যদিকে মস্তিষ্কের নিচের প্রাণবন্ত অংশগুলো তখন আরও সক্রিয় হয়ে ওঠে, ফলে মস্তিষ্কে একটি স্থায়ী ভারসাম্যহীন অবস্থা বিরাজ করে। মস্তিষ্কে প্রভাব বিস্তারকারী অন্যান্য যেসব মাদকদ্রব্য আছে তাদের দ্বারাও মস্তিষ্কের স্বাভাবিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হয়। এমনকি কোনো কোনো পরিস্থিতিতে মারিজুয়ানাও মানুষের মস্তিষ্কে স্থায়ী ভারসাম্যহীনতা আনতে সক্ষম। ব্যায়াম বা শরীর চর্চা করুন। মানসিক প্রশান্তিকে সুনিশ্চিত করতে আপনি যাই করুন না কেন, নিয়মিত ব্যায়ামকে অবহেলা করবেন না। এটি গবেষণায় প্রমাণিত যে ব্যায়াম শারীরিক অবসাদকে কমিয়ে মানসিক প্রশান্তিকে বাড়িয়ে দেয়, ফলে মানসিক চাপ ও অস্থিরতা কমে যায়। এটি পরীক্ষিত যে দৈনিক ব্যায়াম উল্লেখযোগ্য মানসিক প্রশান্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে অক্সিটোসিন নামের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটি হরমোন বাড়াতে সাহায্য করে। সঙ্গীত নির্বাচনে যত্নবান হন। গান বা সঙ্গীত আমাদের মস্তিষ্কের যে অংশ আবেগ, ভালোবাসা, ভয়, সুখ নিয়ন্ত্রণ করে তাতে শক্তিশালী প্রভাব ফেলে। আমাদের আবেগ ইতিবাচক বা নেতিবাচক হবে তা গান নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হতে পারে, ফলে শ্রুতিমধুর পিয়ানোর মাধ্যমে সৃষ্ট সঙ্গীত আমাদের মনে আনে শান্তির পরশ। অন্যদিকে কর্কশ বা শ্রুতিকটু সঙ্গীত আমাদের মনে অসহনীয় বিপরীত অবস্থার সৃষ্টি করে। এই কারণে সঙ্গীত নির্বাচনে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যে গান আমাদের মানসিক নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম শুধু সেই গান বেছে নিন। টেলিভিশন এবং মানসিক অস্থিরতা। টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার এবং সঙ্গীত শ্রবণের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এক মানসিক ভারসাম্যহীনতার শিকার হচ্ছি। মানুষের স্বভাবের একটি বিশেষ দিক, আমরা যেমনটি দেখি ঠিক তেমনটি হয়ে যায়। আমরা প্রতিনিয়ত যা দেখি আমাদের মন সেই আদলে গড়ে ওঠা স্বাভাবিক। তাই আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হই, তবে আমরা কি দেখব তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যদি টেলিভিশন, ইন্টারনেট, ডিভিডি এবং অন্যান্য দর্শন মাধ্যম ব্যবহার করা থেকে বিরত থাকাটা কষ্টকর হয়, তবে কয়েক সপ্তাহব্যাপী বা তার চেয়ে বেশি সময়ব্যাপী ছুটির দিনগুলোতে টিভি, ইন্টারনেট, ভিডিও দেখা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে পারেন। বিষয়টি যত অসম্ভব বলে মনে হোক না কেন, এমন কার্যক্রমের মাধ্যমেই পৃথিবীর অধিকাংশ লোক টিকে রয়েছে এবং শ্রীবৃদ্ধি লাভ করেছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো। ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে অতিরিক্ত সময় কাটানো আমাদের পারিবারিক বন্ধনকে দুর্বল করে, আর এইসব বিষয়ে অতিরিক্ত সময় দেয়া অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ মজবুত পারিবারিক সম্পর্ক আমাদের মানসিক প্রশান্তিকে অধিকতর সমৃদ্ধ করে। তাই পরিবারে পারস্পরিক মত বিনিময়ের সহায়ক হবে এমন কাজের দিকে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং যা কিছু মজা, হাসি, তামাশাই ভরপুর ও তৃপ্তিকর তাই করা উচিত। বিশ্বাস ও মানসিক স্বাস্থ্য। যখন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়, তখন মস্তিষ্কের উচ্চ পর্যায়ের কেন্দ্রগুলো বিশেষত সম্মুখ ভাগ থেকে বৈদ্যুতিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় আসা বিশ্বাস সংকেতগুলো মস্তিষ্কের নিচের কেন্দ্রগুলো থেকে আসা ভয় সঞ্চালন সরবরাহ প্রক্রিয়াকে বন্ধ করে দিতে পারে। আর আমাদের এই বিশ্বাসই তখন আমাদের অস্থিরতা ও অবসাদ কাটাতে সাহায্য করে। মস্তিষ্কে বিশ্বাস সঞ্চালনকারী রাসায়নিক উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল অক্সিটোসিন নামের এক প্রকার হরমোন। মানব দেহে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে মনের স্বাভাবিক পরিধি বেড়ে যায়, যা আমাদের মানসিক অবস্থাকে উঁচুতে তুলে রাখে। মানসিক প্রশান্তি বাড়াতে আমাদের অনেক নির্ভরযোগ্য বিশ্বস্ত সম্পর্ক স্থাপন দরকার। একে অন্যের প্রতি পারস্পরিক বিশ্বাস খুবই উপকারী একটি দিক, কিন্তু বেহেস্ত প্রতিপালকের প্রতি সরাসরি অগাধ বিশ্বাস সর্বাপেক্ষা বিশেষ শক্তিশালী অবলম্বন। সৃষ্টিকর্তার উপর নির্ভর করতে শিখুন। সহজাত প্রবৃত্তির কারণে মানুষ যখন অন্যের মাঝে সততা এবং আস্থা লক্ষ্য করে, তখন তার সঙ্গে ভালো ব্যবহার করে, বিশেষত যখন তারা নিজেদের স্বার্থে ভালো কোনো বিষয়ের প্রতি পারস্পরিক সঠিক আগ্রহ লক্ষ্য করে। একত্রে সময় কাটাতে বা নিজেদের অভিজ্ঞতাকে একে অন্যের কাছে তুলে ধরার সময় এটি হয়ে থাকে। একইভাবে বাইবেলে উল্লেখিত সৃষ্টিকর্তার প্রতিজ্ঞাকে অনুধাবনের মধ্য দিয়ে তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি এবং তার বিশ্বস্ত পরিচালনা আমাদের জীবনে পেতে পারি। সৃষ্টিকর্তার সঙ্গে গীতসংহিতার রচয়িতা দাউদের পরীক্ষা সিদ্ধ সম্পর্ক ছিল। আস্বাদন করিয়া দেখো, সৃষ্টিকর্তা মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। গীতসংহিতা 34:8। সৃষ্টিকর্তা নিজেও এই বিষয়ে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমার কাছে আসো, আমার কাছ থেকে শিক্ষা নেও এবং আত্মার শান্তি লাভ করো। তবে কেন আমরা পবিত্র শাস্ত্র পাঠের জন্য একটু সময় ব্যয় করে নিতে পারি না? হয়তোবা মার্কের লেখা সুসমাচার দিয়ে পাঠটি শুরু করা যেতে পারে। আপনি অবশ্যই আশ্চর্য হবেন যে সৃষ্টিকর্তা এই পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য, এমনকি মানুষের চেয়েও অনেক বিশ্বাসযোগ্য। আর এই সত্যটি আপনি যখনই আবিষ্কার করবেন, তখনই চেয়েও দেখতে পাবেন যে আপনার আবেগ আপনার সঠিক নিয়ন্ত্রণে চলে এসেছে।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভ দিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 25 25 505। আমি আবার বলছি +1 747 25 25 505। এই নম্বরে শুভ দিন একটি শব্দে লিখে পাঠান।
প্রিয় শ্রোতা, শুনছিলেন পৃথিবীকে আলোকিত করি। এবারে রয়েছে আশার প্রকাশ, বলছেন ফিলিপ পান্ডে।
প্রিয় শ্রোতা, শুরু করছি আশার প্রকাশিত বাক্য। আমাদের আজকের আলোচনার বিষয় প্রকাশিত বাক্যের আগামী দিনের জগৎ, স্বর্গরাজ্য। প্রিয় শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। ধারাবাহিক এই অনুষ্ঠানে আজ আমরা প্রকাশিত বাক্যের আগামী দিনের জগৎ অর্থাৎ স্বর্গরাজ্য নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন, তাতে আমার ধারণা আপনি অনেক নতুন নতুন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন। আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত শেষকাল সম্পর্কিত ভাববাণীগুলো নিয়ে নিয়মিত আলোচনা শুনে আসছি। আর আপনি ইতোমধ্যেই জেনেছেন যে প্রকাশিত বাক্য হলো বাইবেল বা পাক কিতাবের একেবারে শেষ পুস্তক, যা পাক রুহুর প্রেরণায় ঈসা মসির একজন প্রিয় সাহাবী বা শিষ্য যোহন লিখেছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা শেষকালে প্রকাশিত বাক্যের আগামী দিনের জগৎ অর্থাৎ স্বর্গরাজ্য নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধু, প্রথমেই একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক, স্বর্গ আসলে কেমন? আজকাল স্বর্গ নিয়ে অনেক বিভ্রান্তি আছে বলে মনে হয়। নানা ধরনের লোকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে স্বর্গ কেমন বলে মনে হয়? এখন উদাহরণস্বরূপ স্বর্গ সম্পর্কে কিছু কিছু লোকের চিন্তা তুলে ধরছি। কিশোর কিশোরীদের কাছে স্বর্গলোক সেটি পরকালের কল্পিত সুখ, সেখানে কোথাও অবাস্তব মানুষ আমি এটি গভীরভাবে চিন্তা করেও বুঝতে পারি না। মোদির দোকানে কেনাকাটা করতে আসা মধ্যবয়সী নারীর কাছে স্বর্গ হলো মনের একটি অবস্থা, এটি হলো অভ্যন্তরীণ শান্তি, এটি হলো একটি শান্ত অবস্থা। এক সফল ব্যবসায়ী লোকের কাছে স্বর্গ হলো আমার ঘর, এর মূল্য 30 লক্ষ টাকা। আমার রথ হলো আমার কাছে জাপানি বিলাসবহুল লেক্সাস গাড়ি এবং আমার ছেলেমেয়েরা হলো আমার স্বর্গদূত। একজন কলেজ ছাত্রের কাছে প্রশ্ন করা হলে সে বলে, স্বর্গ হলো, আচ্ছা আপনি কি এতটাই ধরাছোঁয়ার বাইরে যে আপনি এখনও ওই সমস্ত রূপকথার গল্পে বিশ্বাস করেন? একজন বয়স্ক দম্পতি বলেন, আমরা আশা করি স্বর্গ একটি বাস্তব স্থান, আমরা যতই বৃদ্ধ হচ্ছি ততই এর জন্য অপেক্ষা করছি, আমরা শুধু এটিই আশা করি যে আমাদের বাল্যকালে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে তা সবই সত্য। প্রিয় বন্ধু, এখন লোক অনেক ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছে স্বর্গ আসলে কেমন, স্বর্গ সম্পর্কে কোথায় আমরা বৈধ তথ্য পেতে পারি, কেন এত অস্পষ্টতা, কেন এত অনিশ্চিত মতবাদ। প্রশ্ন হল, স্বর্গের রহস্য উন্মোচনের জন্য একটি চাবি আমরা কোথায় খুঁজে পেতে পারি? লক্ষ লক্ষ লোক যেখানে খোঁজ নিচ্ছে এবং নির্ভরযোগ্য উত্তর খুঁজে পেয়েছে, আমরা কেন তাহলে সেখানে খুঁজে দেখি না? চাবিটি লুকানো নেই, এটি একেবারেই হাতের কাছে, পবিত্র বাইবেলের একটি কপি। সম্পূর্ণ ধারাবাহিক এই অনুষ্ঠানগুলোর জন্য আমাদের মূল সুরটি হলো, এটি যদি বাইবেলে লেখা থাকে তবে আমি এটি বিশ্বাস করি, আর এটি যদি বাইবেলের সঙ্গে একমত না হয় তবে এটি আমার জন্য নয়। আর স্বর্গ সম্পর্কিত সত্যের সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। আমরা প্রকাশিত বাক্য দিয়ে শুরু করি। প্রকাশিত বাক্য 21:1 লেখা আছে, পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সব ভাবুয়াদেই নর ও নারীদের আগামী দিনের নূতন একটি আকাশমণ্ডল এবং নূতন একটি পৃথিবীকে দেখিয়েছে। এই সব ভাববাদীরা নতুন একটি পৃথিবী, বিশুদ্ধ বায়ু ও বিশুদ্ধ জল বিশিষ্ট নতুন একটি পৃথিবী দেখিয়েছেন। এটি এমন একটি জগৎ যেখানে কোনো যুদ্ধ থাকবে না এবং অপরাধ ও সহিংসতা থাকবে না। এটি এমন একটি জগৎ হবে যে জগতে প্রেম, আনন্দ এবং শান্তি দ্বারা পরিপূর্ণ থাকবে। বাইবেল নতুন একটি আকাশমণ্ডল এবং নতুন একটি পৃথিবী সম্পর্কে কথা বলে। এটি এদনের পুনরুদ্ধারের কথা বলে, নতুনভাবে এদনকে তৈরির কথা বলে। একবার চিন্তা করে দেখুন এদন উদ্যানটি কেমন ছিল। স্ফটিক স্বচ্ছ হ্রদ, বিশুদ্ধ বাতাস, রৌদ্রোজ্জ্বল মেঘমুক্ত দিন, গাছে গাছে সুস্বাদু ও সরস ফল ধরে আছে, বাতাস ফুলের সুগন্ধে মৌ মৌ করছে, তাদের সৌন্দর্য বর্ণনাতীত। প্রকৃতির সব কিছুই ছিল এক ঐক্যে। আদম এবং হবা কাছে এলে পশু পাখিরা ভয়ে দৌড়ে পালাত না, তারা তাদের চড়াত। সেখানে প্রেম ও আনন্দ এবং সাহচর্য ছিল, সেখানে অসুস্থতা অথবা দুর্ভোগ অথবা রোগব্যাধির কোনো সংক্রমণ ছিল না। বাইবেল বলে যে ওই উদ্যানে একজন অনুপ্রবেশকারী এসেছিল, সে হবাকে পরামর্শ দিল যে বাধ্যতা থেকে বরং পাপ তার জন্য মহাসুখ বয়ে আনবে। হবা ওই মিথ্যা কথায় বিশ্বাস করল, আদম হবার পথ অনুসরণ করেছিল, আর তখন আমাদের গ্রহটি বিদ্রোহের মধ্যে পড়ে গিয়েছিল। পাপের এই দুঃখজনক নাটক আমাদের এই জগতে অসুস্থতাজনিত ক্লেশ, অন্তরে ব্যথা এবং মৃত্যু নিয়ে এসেছে। আদম থেকে শুরু করে প্রতিটি প্রজন্মের নরনারীদের হৃদয় এই এদন উদ্যানে ফিরে যাবার আকাঙ্ক্ষা করছে এবং বিদ্রোহী এই গ্রহের যাতনা এবং দুঃখ কষ্ট থেকে মুক্তির একটি নূতন জগতে বসবাস করতে চেয়েছে। শতাব্দীর পর শতাব্দী এমন বহু নরনারী ছিল যারা দৃঢ়ভাবে ঈশ্বরকে ধরে রেখেছিল। শতাব্দীর পর শতাব্দী এমন বহু নরনারী ছিল যারা কি আছে এবং কি হবে তারও বাইরে তারা তাকিয়েছিল। তারা সময়কে ছাড়িয়ে অনন্তকালের দিকে তাকিয়েছিল। এই সমস্ত বিশ্বস্ত নরনারীর দৃষ্টি অন্য একটি দেশের দিকে, অন্য একটি ভূমির দিকে, অন্য একটি রাজ্যের দিকে নিবদ্ধ ছিল। তারা বিশ্বাস করত যে এই পৃথিবী তাদের বাড়ি নয়। তারা বিশ্বাস করত অসুস্থতা, দুঃখ কষ্ট, হৃদয়ের যন্ত্রণা এবং মৃত্যু ও রোগব্যাধি ছাড়াও আরও অনেক ভালো কিছু আছে। এই ধরনের লোকদের মধ্যে একজন ছিলেন আব্রাহাম। আব্রাহামের দৃষ্টি অনন্ত জীবনের দিকে নিবদ্ধ ছিল। তিনি তার দৃষ্টি অন্য জগতের দিকে রেখেছিলেন। আব্রাহাম তার দৃষ্টি সময় সম্পর্কিত কোনো বিষয়ের প্রতি নয়, বরং অনন্তকালীন বিষয়গুলোর উপরে স্থির রেখেছিলেন। কি হবে তিনি সেই স্বপ্ন দেখতেন। ইব্রীয় 11:10 লেখা আছে, কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। তিনি স্বর্গীয় বাতাসে শ্বাস নিলেন এবং এমন একটি নগরের সন্ধান করলেন যার নির্মাতা এবং তৈরিকারক ছিলেন ঈশ্বর। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের আগামী দিনের জগৎ স্বর্গরাজ্য সম্পর্কে শুনছিলাম। আজ আমরা স্বর্গরাজ্য সম্পর্কে বিভিন্ন লোকের ধারণা, ভিন্ন ভিন্ন ধারণা সম্পর্কে জানলাম। অনেকে মনে করেন স্বর্গরাজ্য বলে বাস্তবে কোনো স্থান নেই। আবার অনেকের ধারণা স্বর্গরাজ্য আসলে মনের একটি কল্পিত অবস্থা। আবার কারো কারো কাছে স্বর্গরাজ্য হলো নিজের ঘর এবং নিজের পরিবার। কিন্তু পবিত্র বাইবেল বলে স্বর্গরাজ্য হলো একটি বাস্তব স্থান যেখানে ধার্মিকরা যিশুর সঙ্গে চিরকাল বসবাস করবেন। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমরা স্বর্গরাজ্য বিষয় সম্পর্কে আরও চমকপ্রদ এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। শোনার জন্য আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে গানে ছিলেন প্রফুল্ল সরকার। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। আমি আবারও বলছি +1 747 2525505। মনে রাখবেন শুভ দিন একটি শব্দ। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমিন।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1 224 222 0777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।